الحمد لله رب العالمين، والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وأصحابه ومن تبعهم بإحسان إلى يوم الدين، أما بعد، فقد أرشد الباري سبحانه وتعالى بمعظم تنزيله: أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله وابتغوا إليه الوسيلة. فقال رسول الله صلى الله عليه وسلم: إذا سألت فاسأل الله، وإذا استعنت فاستعن بالله، أو كما قال عليه الصلاة والسلام. আজকের আলোচনার শুরুতে আমাদের মুসলিম জাতি ঐতিহাসিক ঘটনার সঙ্গে জড়িত, মহান হিজরতের কথার সঙ্গে জড়িত, যেই নববর্ষ আমাদের শুরু হতে যাচ্ছে কয়েকদিন পরে, মহরম মাসকে কেন্দ্র করে শুরু হয়ে যাবে। তো নববর্ষের শুভেচ্ছা আপনাদেরকে জানিয়ে আজকের বক্তব্য শুরু করতে যাচ্ছি। বন্ধুগণ, আজকের যে বিষয়টি, এটাকে আজকে আলোচ্য বিষয় হিসাবে গ্রহণ করার পিছনে যে উদ্দেশ্যটা, সেটা হচ্ছে এই: প্রথমত, ওয়াসিলা বিষয়টা আমাদের দেশে অত্যন্ত প্রচলিত একটা বিষয়। ছোট বড় আবার বৃদ্ধ বনিতা, শিক্ষিত অশিক্ষিত, সকলে এই বিষয়টা সম্পর্কে কিছু না কিছু জ্ঞান রাখি আমরা। এই ওয়াসিলা বিষয়টি, এর দুইটি দিক রয়েছে, একটা বৈধ একটি অবৈধ, যেটা আমাদের বিষয়বস্তু আপনাদেরকে স্পষ্ট করে দেয়। বৈধ ওয়াসিলা হচ্ছে তাওহীদ, যার সম্পর্ক তাওহীদের সঙ্গে, যার সরাসরি এর প্রতিক্রিয়া তাওহীদের উলুহিয়ার উপরে ভিত্তি করে। বৈধ অশিলা ইমান, পক্ষান্তরে অবৈধ যেটা অশিলা, সেটা হচ্ছে নিষিদ্ধ অশিলা, যেই অশিলা ইমানকে নষ্ট করে দেয়। এমনকি যেই অশিলা শিরকের পর্যায়ে মানুষকে নিয়ে যায় এবং তার ইমানকে ধ্বংস করে দেয়। যে বিষয়টি ইমান এবং ইমান থাকা না থাকা, তাওহীদ প্রতিষ্ঠা, তাওহীদ থাকা না থাকার সঙ্গে সম্পর্ক, আর আমাদের দেশে এই অশিলার বিষয়টি স্পষ্ট না থাকার কারণে আমার অনেক ভাই যারা ইসলাম প্রিয়, যারা তাদের জীবনকে সঠিকভাবে পরিচালিত করার জন্য সার্বক্ষণিক চেষ্টা করেন, তারপরেও অজানার কারণে হয়তো বিদাত শিরকে আপনার অশিলায় অথবা শিরকের অশিলায় হয়তো পতিত হয়েছেন, কিন্তু তিনি আদর শুধু এই বিষয়টাই না, বিভিন্ন বিষয়ে আমরা ভুল করার পরেও কিন্তু মনে করি। আল্লাহ বলছেন, শেষ দিকে একটা আয়াত, খুব স্পষ্ট একটা মানুষ, সাধারণ মানুষের একটা কথা আমাদের কাছে উল্লেখ করেছেন। অনেক মানুষ পাপের কাজ করার পরেও মনে করে না ভাবে, অন্যায় কাজ করার পরেও না জানার কারণে মনে করে আমি তো ভালোই করি। এই জন্যে অশিলার বিষয়টা অত্যন্ত গুরুত্ব হওয়ার কারণে, গুরুত্ব থাকার কারণে তাওহীদ এবং শিরকের সঙ্গে যার সম্পর্ক রয়েছে সরাসরি, এই জন্য আজকে আমাদের এই বিষয়টি আজকে আলোচনার বিষয়বস্তু হিসেবে আমরা গ্রহণ করেছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বৈধ এবং অবৈধ অশিলা সম্পর্কে সঠিক জ্ঞান এবং ঠিক সেইভাবে আমল করার জন্য তাওফিক দান করে। এবং আপনাদের কাছে আমার অনুগ্রহ, আপনার দাবি থাকবে বিষয়টা অত্যন্ত সূক্ষ্ম, এজন্য আপনারা একটু অধীর হয়ে আগ্রহ সহকারে শুনবেন বলে আমি আশা রাখি ইনশাআল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। প্রথমে আমরা আছি অশিলার অর্থ, আর তাওয়াসসুল অশিলা থেকে নির্গত। অশিলা এবং সঠিক পথ, এটাকে সব দিয়ে না পড়ি সিন দিয়ে পড়ি ইন্দিরা সিরাজিন একই অর্থ। তো সব আর সিন আপোষের মধ্যে খুব সম্পর্ক ওদের ভালো। তো অসিলার অর্থ হচ্ছে যে এমন একটা কারণ যেটা আপনার উদ্দেশ্য পর্যন্ত আপনাকে পৌঁছায়, যেহেতু মনে করেন সোজা আপনি যখন এসেছেন বাড়ি থাকলে কি আসা যাবে, আপনি যখন গ্রাম থেকে স্কুলে লেখাপড়া করতে যেতেন তখন একটা বাইক সাইকেল হলেই চলত, ঠিক না? যখন আপনি কলেজে উঠলেন মনে করেন জেলা বা উপজেলা প্রপারে, তখন আপনাকে হয় বাস যাতায়াত করে আসতে মাশাল্লাহ আমাদের প্রেসিডেন্টের সাথে আপনি শোনা করুন আমাদের যোগাযোগের ব্যবস্থা ভালো হয়েছিল। তো তারপরে বাসে এরপরে যদি আমি ঢাকা আসতে চাই ওই বাসগুলি কিন্তু চলে না, আমাকে তখন কোচ যেগুলি দূর জানের যেগুলি এইগুলি আমাকে নিতে হবে, ব্যবস্থা করতে হয়, তাই না? আপনি যদি ওই উপজেলার যে গাড়ির যাতায়াত করে গাড়িতে চড়ে নেন ঢাকায় গিয়ে পৌঁছবে এর আশা কিন্তু সব তারা এক নাম নেই। ঠিক যখন আপনি আবার দেশ থেকে বিদেশে যে আসতে চাইবেন তখন আপনাকে অবশ্যই আমাদের পথ কিন্তু আমরা সকলেই জানি, পানি পথ জল জল পথ যেটা বলি আমরা, আকাশ পথ আর স্থল পথ, তখন আপনাকে হয় জলপথে সেই জলপথে কিন্তু অত্যন্ত দেরিতে আপনাকে পৌঁছাবে, তাহলে তখন আপনাকে অবশ্যই সৌদি আরবে গিয়ে যদি আপনি বলেন এই বাইক সাইকেল একটা আমার আছে ভিসা দিয়ে আমি যেতে যাবো আপনাকে ভিসা লাগা দেবেন। আপনাকে এয়ারলাইন্সের যে কোনো এয়ারলাইন্স যেটা সৌদিতে আছে তার টিকিট শো করতে হবে, একমত আপনারা? তাহলে অক্রিয়া মানে হচ্ছে আপনার উদ্দেশ্য পর্যন্ত পৌঁছে দেয় এমন একটা মাধ্যম, এমন একটা কারণ আপনাদের সবার কাছে কথা পৌঁছাবের জন্য আমরা একটা অসিলা ব্যবহার করতেছি, ঠিক না? মাউথপিস রয়েছে, এখানে মেশিন রয়েছে, ওখানে আপনার দুইটি সাউন্ড বক্স রয়েছে, ঠিক তো? তো এখন মনে করতে হবে অসিলা মানে হচ্ছে যার মাধ্যমে আপনার উদ্দেশ্যে পৌঁছতে পারবেন, এটা হলো আবিধানিক অর্থ। ইসলামের পরিভাষায় অসিলা বলা হয় যে ইবাদাতুন ইউরাদু বিহাল তাওয়াসসুল ইলা রিদওয়ানিল্লাহ ওয়াল জান্নাহ, এমন একটা মাধ্যম, এমন একটা কারণ যার মাধ্যমে মহান রব্বুল আলামিনের সন্তুষ্টি এবং জান্নাত পর্যন্ত পৌঁছা যায়। ভালো করে বুঝবেন, এমন একটি মাধ্যম বা কারণ যার মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি এবং জান্নাত পর্যন্ত, ওটাই তো মাকসুদ। আমাদের উদ্দেশ্য আল্লাহর সন্তুষ্টি অর্জন করা না এবং তার মাধ্যমে জান্নাত যাওয়া না, তাহলে ইসলামিক সেন্টারের প্রয়োজন ছিল না, আসার প্রয়োজন ছিল না। যারা এটাকে পছন্দ করেন না তারা এখানে আসেন না, ঠিক না? তো বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি এবং তার সেই জান্নাতে পৌঁছানো যে আমাদের উদ্দেশ্য, মহান উদ্দেশ্য পর্যন্ত পৌঁছা, যার মধ্যে পৌঁছে যায় তাকে বলা হয় ইসলামের পরিভাষায় অসিলা বা তাওয়াসুল। তাহলে এবার আমরা আসবো কোন কোন জিনিসের মাধ্যমে আল্লাহ সন্তুষ্টি এবং জান্নাত পর্যন্ত পৌঁছা যায়। সৌদি আরব পৌঁছতে হলে যেরকম এয়ারলাইন্সের দরকার, আল্লাহ সন্তুষ্টি পৌঁছতে হলে তখন বাইক সাইকেলে চলবে না, তখন আপনাকে এয়ারলাইন্সে আসতে হবে। তাহলে কোন কোন এয়ারলাইন্স যে আল্লাহ সে মহান রব্বুল আলামিনের সন্তুষ্টি ও জান্নাত পর্যন্ত আমাকে পৌঁছ করে, এর মাধ্যমটা এর দূতবেগ সে রকেটে পৌঁছায় না, কোনো পিসারে পৌঁছাতে পারে না, কোনো নাবিতে পৌঁছাতে পারে না, কোনো রাসুল না, কোনো ফেরেশতা না, আমার কি এই উদ্দেশ্য পর্যন্ত পৌঁছাতে পারে সেটা আমাদেরকে জানতে হবে। আপনার একমাত্র অবসর নিয়ে জানার জন্যে জি এ পর্যায়ে আল্লাহ রাব্বুল আলামিন তারপর আমাদের মধ্যে ইরশাদ করছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ, হে ইমানদাররা তোমরা আল্লাহকে ভয় করো, ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, এবং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তোমরা তার সন্তুষ্টি অর্জন করার জন্য, তার সান্নিধ্য লাভ করার জন্য, আপনার সেই জান্নাত পর্যন্ত মাকসুদের মঞ্জিল পর্যন্ত পৌঁছার জন্য কি করো, অসিলা করো, মাধ্যম ধরো। কি মাধ্যমটা? এ আয়াতের তাফসিরে সকল মুফাসসিরিনরা, তবে বর্তমানে যারা আন্তর্জাতিক বিখ্যাত তারা না, কারণ আজকাল তো মাশাআল্লাহ ভাষা তো ব্যবহার করলেই সেটা হয় না, আজকে কত জায়গায় পবিত্র অপবিত্র আমরা ব্যবহার করি, ঠিক কিনা? কত জায়গাতে আমরা তিন চার লাইন মাশাআল্লাহ খালি তার সিফাতই বর্ণনা করি, লতফ বর্ণনা করি। এই জন্য এই আয়াতের তাফসীরে শত মুফাসসিরেরা একমত যে সেটা হচ্ছে ওয়াতাকাররুবু ইলাল্লাহ বিতাআতিহি বিতাআতি আওয়ামিরি ওয়াজতিনাবি নাওয়াহিহি। আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ মানার মাধ্যমে, আদেশগুলিকে ফলো করার মাধ্যমে এবং নিষেধগুলি থেকে নিজেকে বাঁচিয়ে রাখার মাধ্যমে রব্বুল আলামিনের ওই ওয়াসিলা করা যায়, অর্থাৎ নেক আমলের মাধ্যমে। এই জন্য সকলে একমত, জামিউল ইবাদাত ওয়াসিলাতুন ইলান নাজাতি মিনান নার ওয়া দুখুলিল জান্নাহ। সমস্ত ইবাদত আল্লাহর সন্তুষ্টি অর্জন করে জান্নাত পর্যন্ত পৌঁছার জন্য হচ্ছে মাধ্যম, আর জাহান্নাম থেকে বাঁচার বলেন সুবহানাল্লাহ। বন্ধুগণ, তাহলে আমাদের স্পষ্ট হল যে ওসিলা করতে হলে যে সমস্ত কাজ আল্লাহ করতে বলেছেন সেগুলি করে একটার মাধ্যমে ওসিলা করতে হবে, এবং আমি অন্যায় থেকে বেঁচে থাকার পরেও আল্লাহর ওসিলা করতে পারি। এবার আপনাদের আমি খুব সংক্ষেপে আমি আজকে সময়ের দিকে লক্ষ্য রাখবো ইনশাআল্লাহ, আমরা যেন সময় মতো শেষ করতে পারি। তাহলে আমরা সকলে একমত যে এবার যেটার মাধ্যমে আল্লাহ সন্তুষ্টি এবং জান্নাত পর্যন্ত পৌঁছে যায় সেটা কি আমরা জানব। তার আগে ওসিলা কয়েকটা অর্থ হতে পারে, ওসিলা ওসিলা যখন বলবো তখন উদ্দেশ্য কয়েকটা হতে পারে, তারা পড়া কয়েকটা অর্থ হতে পারে। একটা অর্থ যেটা আপনাদের বললাম আল্লাহ সমস্ত অর্ডারকে ফলো করে এবং নিষেধগুলি থেকে বেঁচে থাকার মাধ্যমে আল্লাহ কাছে অসিলা করা, এটা হল অসিলা একটা অর্থ। দ্বিতীয় অর্থ হল যে অসিলা অর্থ হচ্ছে দোয়া বা সুপারিশ, যিনি অসিলা চাচ্ছেন তার জন্য দোয়া করা বা সুপারিশ করা, বুঝছেন? যেমন তার সাহাবা ইকরাম করতেন, সাহাবা ইকরাম কোন অনাবৃষ্টির যখন দেখা গেল আল্লাহ রাসূলের কাছে বললেন ইয়া রাসূলুল্লাহ আপনি দোয়া করেন আমরা সব হারা পেয়ে যাচ্ছি, তিনি দোয়া করলেন, এটা একটা অসিলা। সুপারিশ করেন আমাদের জন্য আল্লাহর কাছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে তার সুপারিশ তার দোয়ার মাধ্যমে আল্লাহর কাছে সাহাবাকে অসিলা করতেন, এটা একটা অসিলা অর্থ। এই দুইটাই যায়, প্রথমটা এবং দ্বিতীয়টা যায়। তৃতীয় যেটা অসিলা সেটা হল খাস অর্থে, বিশেষ অর্থে, সেটা হল জামাতের মাঠে নবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি যে সুপারিশ করবেন, যে সুপারিশ তার জন্য মাত্র কাজ আদি মোহাম্মদ আলীর ওয়াসিলা, আদানের পরে দোয়া বলি না, ওটা খাস অর্থে অসিলা, এটাও যায়। চতুর্থ যেটা অর্থ যে যার মাধ্যমে অসিলা করছেন তার নামে কসম দেওয়া, আল্লাহ অমুক নাবীর নামের কসম দিয়ে তোমাকে বলছি বা অমুক ওয়াজির কসম দিয়ে তোমাকে বলছি আমাকে ক্ষমা করে দাও বা আমার রোগ মুক্ত করে দাও, এটা চতুর্থ অর্থ, এটা যায় না, এই অর্থে অসিলা যায় নয়। পঞ্চম অর্থ হল অসিলা অর্থ বা অসিলা থেকে উদ্দেশ্য হচ্ছে কোন ব্যক্তি বা তার মর্যাদা বা তার পদমর্যাদা বা তার ব্যক্তিত্ব বা তার কি বলবো আপনার তার যে মাকাম আছে সমাজে তার মধ্যে একটা কি স্থান রয়েছে, এই কিছুর এই সমস্ত কিছুর মাধ্যমে যদি আমরা অসিলা করি সেটাও যায় না, এই অর্থে অসিলা যায় না। এবার আপনাদের আর দেরি না করে আমি সরাসরি নিতে চাই অসিলা দুই প্রকার, একটা হল বৈধ অসিলা আর একটা হল অবৈধ অসিলা। বৈধ অসিলা সাত প্রকার, আপনার ভালো করে খেয়াল করবেন সাতটা প্রকার রয়েছে অসিলার, যেই অসিলা করা বৈধ যায়। প্রথমটাই হচ্ছে তার আগে আসমাই, তার আগে বলবো বন্ধুগণ যে সোজা আরো আসতে হলে যে কোন মীমাংসা আসা যায় না, ঠিক কোন অসিরার মাধ্যমে আল্লাহ সন্তুষ্টি এবং জান্নাত পর্যন্ত পৌঁছা যায় এটা কিসের মাধ্যমে আমরা জানব, আল্লাহ এবং আল্লাহ রাসুলের মাধ্যমে, ঠিক কিনা? তাহলে আল্লাহ এবং আল্লাহ রাসুল যেই মাধ্যমটা যেই কারণটাকে বৈধ হিসাবে নির্ণয় করেছেন নির্দিষ্ট করেছেন সেটাই হবে বৈধ অধিকার। আর সেইগুলি হচ্ছে নিম্নরূপ, প্রথম আর তবস্বরে আল্লাহ তাআলা বিআসমাইহি, আল্লাহ রাব্বুল আলামিনের নামের মাধ্যমে আল্লাহ কাছে ওসিলা করা। যেমন আপনি বলবেন যে আল্লাহ, এটা দুইভাবে হতে পারে, একটা হল আম হবে, একটা হল খাস হবে। আম হবে মানে আল্লাহ তোমার সমস্ত নামের মাধ্যমে আমি তোমার কাছে চাচ্ছি তুমি আমাকে ক্ষমা করে দাও। আল্লাহ আসআলুকা বিআসমাইকাল হুসনা, আল্লাহ তোমার সমস্ত নামের মাধ্যমে তোমার কাছে আমি চাচ্ছি কি করো, আল্লাহ তুমি আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও। এটা হলো আম হবে, সমস্ত নামের মাধ্যমে আল্লাহ হুসনা করা। যেমন হাদিসে এসেছে আল্লাহ রাসূল বলছেন আসআলুকা বিকুল্লি ইসমিন হুয়া লাকি সামাইতা বিহি নাফসাক, আল্লাহ তোমার যত নাম দিয়ে তুমি তোমার নিজের নামকরণ করেছ সমস্ত নামের মাধ্যমে তোমার কাছে আমি চাচ্ছি। বুঝতে পেরেছেন? চাওয়াটাও অসিলা, তাহলে আল্লাহর নামের সমস্ত নামের মাধ্যমে অসিলা করা যায় বলেছে আল্লাহ বলছেন ওয়াইল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা, আল্লাহ সুন্দরতম নাম রয়েছে তোমরা তার মাধ্যমে তাকে ডাকো, তার কাছে যাও, তার মাথা সান্নিধ্য লাভ করতে চাও, তার জান্নাতে পৌঁছতে চাও। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়ার মাধ্যমে আমাদের কাজ শিক্ষা দিয়েছেন। এর দ্বিতীয় যেটা আল্লাহর নামের মাধ্যমে অসলে একটা আম হবে, একটা হল খাস হবে। খাস যেটা আল্লাহর কিন্তু বিশেষ নাম যে আল্লাহ মানতার রহমান ফারহাম আলাইহ, আল্লাহ তুমি রহমান বড় দয়ালু, দয়ার সাগর তুমি আমাকে রহম করো। আল্লাহ মানতাল রহমান বিশেষ নাম কিনা, এই রহমান নামের অসলে তুমি আমাকে রহমান করে দিয়ে ক্ষমা করে দাও। আল্লাহ তোমার গফফার নামে অসিলায় তুমি আমাকে ক্ষমা করে দাও। আল্লাহ তুমি রাজ্জাক নামের অসিলে আমাকে রিজিক দান করবো, আমি অভাবই, আমার রিজিক রুজি রুটির বড় অভাব। তাই সমস্ত নামের মাধ্যমে, তাহলে প্রথমটাই হচ্ছে আল্লাহ নামের মাধ্যমে অসিলে, এটা দুইভাবে হতে পারে, সমস্ত নামের মাধ্যমে অথবা কোন বিশেষ নাম, কিন্তু আপনার যেটা চাওয়া পাওয়া সেটার সঙ্গে যেন সম্পর্ক থাকে। এখন যদি আল্লাহকে বললে আল্লাহ মানতাল কাহার ফারহামালাই, আল্লাহ তুমি বড় কঠোর, এটা হবে কোথায়, কেয়ামতের মাঠে, সেই নামে অসলে আমাকে ক্ষমা করা হবে, মিল হল না আল্লাহর নামের সঙ্গে আপনার যে চাওয়া সঙ্গে মিল হল না। তাহলে যেটা চাইবেন ওই নাম যে আল্লাহ রয়েছে ওই নামটা যেন মুনাসিব থাকে, উপযুক্ত নাম দিয়ে চাইতে হবে। ভুল করবেন না, আবার চাইবেন হয়তো অসুখ ভালো করার জন্যে, আর বলবেন যে আল্লাহ মানতাল, তবে আল্লাহ মানতাল আপনার যেটা প্রয়োজন সেই নাম দিয়ে। দুই নম্বরে যেটা যায় হল অসিলার নিয়ম, সেটা হলো আল্লাহ গুণবাচক নামের মাধ্যমে আল্লাহর কাছে যাওয়া, অসিলা করা। এটা কি ভালো হতে পারে, কমন ভাবে আল্লাহ এমনি আস আলু কাবে আস সিফাতে কাল আউলিয়া, আল্লাহ তোমার সমস্ত সুন্দরতম না গুণবাচক নামের মাধ্যমে তোমার কাছে চাচ্ছি। অথবা আম ভাবে এটা খাস ভাবে হতে পারে, কোন একটা বিশেষ নাম যে ভারী আল্লাহ রসুল করতেন, কোন জায়গায় যদি ব্যথা হয় তাহলে ব্যথার স্থানে হাত রেখে বিসমিল্লাহ তিনবার, এরপরে আল্লাহ এরপরে আউযু বিজ্জাতিল্লাহি ওয়া কুদরাতিহি মিন শাররি মা হাযিহি ওয়া হাযিহি সাতবার বললে ইনশাআল্লাহ ব্যথা সেরে যায়। এই দোয়াটার মধ্যে আমরা দেখছি আল্লাহ রাব্বুল আলামিনের নবী ইজ্জাতিল্লাহ আল্লাহ ইজ্জাতের এবং কুদরাতের, আমার অসুখ দূর করতে পারে আল্লাহর ইজ্জাত এবং কুদরত শক্তি এর সঙ্গে মিল রয়েছে। তাহলে বিশেষ সেফাতের মাধ্যমে আমরা আল্লাহকে বলছি আল্লাহ আমার ব্যথাটাকে দূর করে দাও। আল্লাহ শাহি হাসপেলি, আল্লাহ তুমি রোগ আর কুদাতা, তুমি আমার রোগ ভালো করে দাও। এইভাবে বিশেষ সেফাতের মাধ্যমে আমরা আল্লাহকে অসিলা করতে পারি। তিন নম্বর যেটা অসিলা যায় সেটা হল কি, আল্লাহ কোন কাজের মাধ্যমে আল্লাহ রব্বুল মনে করেন ক্ষমা করেন, ক্ষমা করেন এটা আল্লাহর কাজ না, আল্লাহকে বলেন আল্লাহ তোমার ক্ষমা তুমি যে ক্ষমা করো, আল্লাহ আজ্জা তাগফির তাগফির, আল্লাহ তুমি ক্ষমা করো তাগফিরলি, আল্লাহ আজ্জাল গফফার তুমি ক্ষমা কি, ওটা ওটা সঙ্গে মিলে যায়। মনে কার কাছে আমরা যাই যে আমরা দুরুদ পাঠ করি না, আল্লাহ সাল্লি আলা মুহাম্মদ, আল্লাহ তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি তার প্রশংসা করো, তার মর্যাদা বাড়াই দাও, তার গ্রহণ করো। কেমন সাথে তারা ইব্রাহিম, যেমন তুমি ইব্রাহিমের উপরে করেছে, ইব্রাহিমের উপরে রব্বুল আলামিন তার প্রশংসা তার উপরে রহমত করে এটা কাজ কিনা, ঠিক ওইভাবে আমি তোমার কাছে চাচ্ছি আমার প্রিয় নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি তুমি করো। এটা একটা অসিলা দোয়া, দোয়াটা কিন্তু অসিলা, ভুল করবেন না। যার মাধ্যমে আপনি তার সান্নিধ্য লাভ করতেন, যখনই আপনি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহির প্রতি দরুদ পাঠ করবেন, আল্লাহকে রহমত বর্ষণ করতে বলবেন, এইটা আপনি অসিলা করবেন, তখন আপনার উপরে আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং নিজে দশ বার আপনি রহমত বর্ষণ করবেন। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রাসূল বলছেন, মান সাল্লা আলাইহি ওয়া মাররাতান, যে আমি নবীর উপরে একবার দরুদ পাঠ করবে, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু বিআলাইহি আশার মাররাত, আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং ওই বান্দার উপরে দশ বার কি রহমত বর্ষণ করবেন। আল্লাহ। এরপরে চতুর্থ নম্বর যেটা বৈধ অসিলার ভাগ, সেটা হল কি, আর তওয়াসসুল ইলাল্লাহ তাআলা বিলঈমান বিহি ওয়া বিরাসূলিহি, আল্লাহ মহাব্বত, আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি ঈমান রাখতে আমরা ঈমান এনেছি না, রাসূলের প্রতি ঈমান এনেছি, আল্লাহকে ভালোবাসি, রাসূলকে ভালোবাসি, এই ভালোবাসার অসিলা করা বৈধ রয়েছে। কি বলবেন, আল্লাহুম্মা বিঈমানি আমি তোমার উপর ইমান এনেছি, তোমার রাসূলের উপর ইমান এনেছি, এর মাধ্যমে তোমার কাছে আমি চাচ্ছি আমাকে টাকা দাও, পয়সা দাও, যা আপনি চান এর মাধ্যমে অসিলা করতে পারেন। আল্লাহ বলছেন, রব্বানা ইন্নানা সামি'না মুনাদাই ইউনাদিল ঈমান আন আমিনু বিরব্বিকুম বিরব্বিকুম ফাআমান্না রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফির আন্না সাইয়্যাতিনা আমাদেরকে এবার রহম করো, ক্ষমা করো। তাহলে বন্ধুগণ, আল্লাহ রাসূলের ঈমান, আল্লাহ রাসূলের প্রতি ঈমান, আল্লাহর প্রতি ঈমান, আল্লাহর ভালোবাসা, রাসূলের ভালোবাসা, কোন ওয়ালির ভালোবাসা, বুঝছেন, এগুলি সম্পূর্ণ এগুলির মাধ্যমে আল্লাহর কাছে অসিলা করা বৈধ রয়েছে। পরবর্তীতে রাসূলের মাধ্যমে অসিলা, ওয়ালিদের মাধ্যমে অসিলা, নেককার ব্যক্তির মাধ্যমে অসিলা পরে আসতেছে, সেটা আলোচনা করব। তাহলে আমরা এইভাবে অসিলা করতে পারি আল্লাহর ভালোবাসার মাধ্যমে, রাসূলের ভালোবাসার মাধ্যমে, ঈমানের মাধ্যমে, কোন ওয়ালির ঈমানের মাধ্যমে, ঈমান ওয়ালির ভালোবাসার মাধ্যমে আমরা অসিলা করতে পারি বৈধ অসিলা। পাঁচ নম্বরে হলো আর তওয়াসসুল ইলাল্লাহ তাআলা বিহালি দাঈ, আপনি কিচ্ছু বলছেন না, আপনি বিপদে পড়েছেন আর আল্লাহকে বলছেন আনাল ফাকির ইয়া রব, ইয়া রব ইয়া আনা ফাকির, আল্লাহুম্মা আনতাল গরীব ওয়া আনাল ফাকির, আপনি বেরিয়া রাত্রি ধরে আপনার গরি করুন মুখাপেক্ষি এবং আমি মুখাপেক্ষি, এবং আপনার কি চাওয়া পাওয়া আপনি কিন্তু উল্লেখ করছেন না। হযরত জাকারিয়া আলাইহিস সালাম, হযরত আইয়ুব আলাইহিস সালাম বলতে আল্লাহকে বলছেন, আল্লাহ আমি অসুস্থ, সমস্ত শরীর, হযরত আইয়ুব আলাইহিস সালাম সমস্ত শরীর পীড়ায় কেটে কেটে জর্জর করেছে, আল্লাহ তাকে পরীক্ষায় ফেলেছে, বিশ্ববাসীর কাছে তার প্রিয় বান্দা দুঃখে থাকলেও মহান রব্বুল আলামিনকে বলেন না, এর বাস্তব পরীক্ষা, এর বাস্তব রূপ দেখাবার জন্য মহান রব্বুল আলামিন হযরত আইয়ুব আলাইহিস সালামকে এই ক্রীড়া দিয়ে তিনি পরীক্ষায় দিয়েছেন। এবার আল্লাহকে বলছেন, আল্লাহ আমি তো অভাব, আমি তো আমাকে এক দুরারোগ্য, এক কীট আমাকে পোকা কেটে কেটে খাচ্ছে, তুমি সবচেয়ে রহম করেন আল্লাহ, বলছেন না যে আমাকে রহম করো, আমার বিপদ দূর করে কিচ্ছু বলছেন না। তাহলে পঞ্চম নম্বর বৈধ অসিলা যেটা, সেটা হলে এই যে যিনি আল্লাহর কাছে অসিলা করছেন, যিনি আল্লাহর কাছে চাচ্ছেন, তিনি তার অবস্থা আল্লাহর কাছে উপস্থাপন করে শুধু চাচ্ছেন, উপস্থাপন করে একটু ডাকছেন, কিন্তু কি তিনি চাচ্ছেন উল্লেখ করছেন না, এভাবেও অসিলা করা যায়। ছয় নম্বরে যেটা বৈধ অসিলা সেটা হল এটা, এখানে কিন্তু গণ্ডগোল, ভালো করে শুনবেন, আর তওয়াসসুল বিদুআইর রাজুলিস সালিহ আল হাই الذي يرجى إجابته دعائه، جاء জীবিত নেক কাজ ভালো করে মনে করেন, নেক কাজ জীবিত, নেক কাজ জীবিত ব্যক্তির দোয়ার মাধ্যমে তাহলে প্রথম তাকে জীবিত হতে হবে, মৃত্যু হলে পরে আপনাকে চলবে না। নেককার হতে কারণ নেককার না হলে বৎকারের দোয়া পুরো হয়তো কোনো আশাই করা যায় না, ঠিক না? আর এই জন্যই তো আমরা যারা আমাদেরকে ওয়ালি মনে করি, যারা আমাদের মুরব্বী মনে করি, যারা কি মা মনে করি, যাদেরকে নেককার মনে করি, তাদের কাছে কিন্তু আমরা দোয়া যায়, ঠিক না? এই জন্যে নেককার দ্বিতীয় হলো তার দোয়ার মাধ্যমে, নেককার জীবিত ব্যক্তির দোয়ার মাধ্যমে অসিলা করা, যেমনটা যেমনটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় সাহাবায়ে কিরাম করতেন। হঠাৎ বৃষ্টি, ইয়া রাসূলুল্লাহ বৃষ্টি হচ্ছে না, দোয়া করেন, খুতবার মধ্যেই দোয়া শুরু করলেন, বুঝছেন? হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে প্রচন্ড খরার সময় সাহাবাকারী যখন তখন সকলেই দোয়া করার জন্য বললেন, ইস্তিসকার নামাজে যে পানি চাওয়ার দোয়া আছে না নামাজ, সেই নামাজ ইমামা মসজিদ যেখানে এখন ভেঙে ফেলেছে, আল্লাহ রাসূল যেখানে এই বৃষ্টির নামাজ আপনার হৃদায়নের নামাজ পড়তেন সেখানে গিয়ে হযরত আব্বাস মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কাছে এবার আল্লাহকে বলছেন, আল্লাহ তোমার নবী বেঁচে থাকতে আমরা তার দোয়া মাধ্যমে পানি পেতাম, আজকে তোমার নবী আমাদের কাছে বেঁচে নাই, রয়েছে তার চাচা আব্বাস, আব্বাস নেককার না নেককার তল্লা করে অবশ্যই নেককার, জীবিত না মৃত্যু জীবিত, এবার বলছেন হে আব্বাস, তুমি আব্বাস দোয়া না, হে আল্লাহ রাসূলের চাচা আব্বাস আপনি দাঁড়ান বুখারী শরীফ রাখেন আমাদের জন্য দোয়া করেন। তিনি দোয়া শুরু করলেন, আল্লাহ তুমি আমাদের পাপের কারণে বৃষ্টি বন্ধ করেছো, আজকে আমাদের সবকিছু তোমার কাছে উপস্থিত করে তোমার কাছে আমরা চাই আমাদেরকে বৃষ্টি দান করো। সাহাবি বলছেন যেখানে আকাশে কিছু ছিল না তার পাহাড়ের মতো যদি বৃষ্টি আসলো সবাই বৃষ্টিতে ভিজে গেল। আল্লাহ হয় ওমার মিসলের রাসুলের কবরের কাছে জান নাই, যদি কবরে গিয়ে যায় তোমার আগে আসতে আসতো নাই, তাহলে মনে রাখতে একটুকেই যে জীবিত নেককার ব্যক্তির দোয়ার মাধ্যমে অসিলা কিভাবে। আপনি মনে করেন একজন আলেমকে বা একজন বুজুর্গকে বা একজন কোন ব্যক্তিকে আপনি জীবিত ব্যক্তিকে নেককার মনে করেন, গিয়ে বললেন হুজুর বা বাবা সাহ বা যেটাই আপনি আমার দেশে পরিচিত বললেন, আমার জন্য একটু দোয়া করবেন, আমার বাচ্চাটা অসুস্থ যেন ভালো হয়ে যায়। তিনি দোয়া করছেন, এবার আপনি হাত দিয়েছেন, আল্লাহ এই নেককার ব্যক্তির দোয়ার মাধ্যমে আমার বাচ্চার অসুখ ভালো করে দাও, দোয়ার মাধ্যমে ব্যক্তির মাধ্যমে না, বলবেন না যে আল্লাহ ওয়ালির মাধ্যমে দোয়া আমার বাচ্চা ভালো করে দাও, রাসূলের মাধ্যমে ভালো করে দাও চলবে না, আপনি পরে বুঝতে পেরেছেন এটি স্পষ্ট হওয়া উচিত জীবিত নেককার ব্যক্তির দোয়ার মাধ্যমে অসিলা করা বৈধ রয়েছে, তাহলে মৃত্যু চলবে না, বৎকা তো চলবেই না, আর তার মাধ্যমেও চলবে না বরং তার দোয়ার মাধ্যমে চলবে। সাত নম্বর হল আত্মহত্যা আমলের মাধ্যমে আল্লাহর কাছে অসিলা করা। এর পক্ষে বুখারী শরীফের হাদিস সংক্ষেপে বলছি, তিনজন ব্যক্তি বনু ইসরায়েলের তারা এক রাস্তা দিয়ে যাচ্ছিল, হঠাৎ করে ঝড় বৃষ্টি একটা গুহায় লুকিয়ে পড়ল আসল বাতাবের জন্য, হঠাৎ করে একটি পাথর এসে ওই গুহার মুখটা ঢেকে দিল, এবার তো বাইরে হতে পারে না, ঝড় বৃষ্টি বন্ধ হয়ে গেল বা রাত্রি শেষ হয়ে গেল, বাইর না হওয়াতে পরে এবার তিনজনই মহা বিপদে। এবার আপনি বলছেন দেখো আমাদের যদি কোনো ভালো কাজ থাকে আল্লাহর কাছে আমরা অস্বীকার করি হয়তো আল্লাহ আমাদেরকে পরিত্রাণ দেবে। প্রথম ব্যক্তি বললেন, আল্লাহ আমার বুড়ো মা এবং বাবা ছিল, আমি প্রতিদিন ছাগল চড়াতে যেতাম, ছাগল চড়িয়ে নিয়ে এসে দুধ দহন করে প্রথম আমার বাবা মাকে দুধ পান করার পরে আমি এবং আমার ছেলে মেয়ের পরিবারের অন্য কেউ আমরা পান করতাম। একদিন ঘাস শেষ হয়ে যায় অনেক দূরে গিয়ে বকরি ভরাবের জন্য দূরে ছাগল চড়াতে গিয়ে দেরি হয়ে যায়, এসে দেখে আমার বাবা মা ঘুমিয়ে পড়েছে, দুধ দহন করে নিয়েছে, বাবা মার মাথার নিকটে সারাত্রি দাঁড়িয়েছিলাম, আমার কলিজার টুকরা ছেলে মেয়েরা কাঁদতেছিল, আমার প্রিয়তম স্ত্রী কাঁদতেছিল ক্ষুধার দ্বারায়, আমি নিজেও ক্ষুধার দ্বারায় ক্লান্ত বোধ করতেছিলাম বা অসুস্থ বোধ করতেছিলাম, কিন্তু আমার মা বাবার ঘুম ভাঙাই নাই, ফজরের সবাই যখন তাদের ঘুম ভাঙল তাদের দুধ পান করিয়ে তারপরে আমি বা আমি আমার ছেলে মেয়েরা পান করি, যদি আল্লাহ এটা ভালো কাজ হয়ে থাকে এর মাধ্যমে আমাদের এই নাতা বিপদ থেকে মুক্তি দান করে। পাথরের এক অংশ সরে গেল, বাইর হতে পারে না, বলেন সুবহানাল্লাহ দ্বিতীয় ব্যক্তি বললেন, আমার এই টাকা তো বলছিল আমি তাকে ভালোবাসতাম, অবৈধ কাজে তাকে বারবার প্রস্তাব দেওয়ার পরও আমি নিরাশ করি, অভাবের কারণে আমার সে টাকা তো বোন একদিন আমার কাছে এসে বলল আমার না খেয়ে আসি কিছু অর্থ দাও। বললাম দিতে পারি এক শর্তে, আমার সেই অবৈধ প্রস্তাবে তোমাকে রাজি হতে হবে। বলল ঠিক আছে পয়সা দাও। এবার নির্জনে যখন দুইজনে রাত্রিতে নির্জনে একান্ত নির্জনে যখন আমি যখন তার সঙ্গে সে অবৈধ কাজে যখন লিপ্ত হচ্ছি, এই মুহূর্তে আমার শাস্ত্র বোন বললেন ভাই তৃতীয় জন দেখছেন আমাদেরকে মহানব্বুল আলামিন, ইত্তাকিল্লাহ তাকে ভয় কর। সেই মুহূর্তে আমার শাস্ত্র বোনের সেই কথা শুনে তোমার ভয়ে সেই অন্যায় কাজ থেকে আমি বিরত ছিলাম, যদি এটা ভালো কাজ হয়ে থাকে আল্লাহ, তার অন্যায় থেকে বেঁচে থাকাও কিন্তু ভালো কাজ বুঝছেন না, তাহলে আমাদের এই বিপদ থেকে মুক্ত করো। আর আকাঙ্ক্ষ সরে গেল প্রায় হতে পারে না। এবার তৃতীয় ব্যক্তি বললেন আল্লাহ আমার জীবনে ভালো কাজ আমি খোঁজ করে পাই না, তবে আমার বাড়িতে অনেক চাকর খ্রিস্টানরা কাজ করেছিল, সকলেরই পাওনা তারা পারিশ্রমিক নিয়ে গিয়েছিল, একজন নিয়ে যাই নাই, তার সেই অর্থটাকে আমি নিজে আত্মসাপ না করে সেটাকে বাড়িয়ে চালিয়ে আমি তার অনেক কিছু মাল সম্পদ বানাই। একদিন সে ফিরে এসে আমাকে বলে আমার সেই টাকাটা দিয়ে দেন। আমি বললাম ওই যে দেখো মাঠে তোমার ছাগল ভেড়া দুম্বার সেই পাল সেটা তোমার নিয়ে যাও। সে বলল আমার সঙ্গে হাস করছেন, আমার সঙ্গে ঠাট্টা বিদ্রুপ করছেন। আমি বললাম না এটা তোমার হাত তোমার সেই টাকাটাকে বাড়িয়ে তোমার আজকে এটা হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন বরকত এতই দিয়েছিলেন যে খুব দরিদ্রতেই অনেক কিছু হয়ে গিয়েছিল। তাকে বললাম তোমার যা ইচ্ছা নিয়ে যাও সবকিছুই সে নিয়ে যায়, এটা যদি তোমার ভালোর জন্যই করে থাকি আল্লাহ পছন্দ হয় আবার বিপদ মুক্ত করো আমাদেরকে। গোটা পাথরটা সরে গেল, তিনজনেই নিরাপদে তাদের শ্মশান স্থানে পৌঁছে গেলেন। বলেন সুবহানাল্লাহ। স্পষ্ট এটাই হয় যে সৎ আমলের মাধ্যমে নামাজ পড়লেন দুই রাকাত করে আল্লাহর কাছে এবার বলেন আল্লাহ দুই রাকাত নামাজ পড়ছে মাধ্যমে আমাকে ক্ষমা করো, আমার রোগ মুক্ত করো ইত্যাদি যা তা হওয়া। হজ করেছেন, অমরা করেছেন, কোরআন তেলাওয়াত করেছেন, গরিবকে দান করেছেন, মার সঙ্গে ভালো ব্যবহার করেছেন, আত্মীয় স্বজনের সম্পর্ক সুন্দর রেখেছেন, একজন রুগীকে দেখতে গিয়েছেন, সকামল বলতে যাকে আমরা বুঝি করার মাধ্যমে যখন অন্যায় থেকে আপনি অন্যায় একেবারে কেউ বাধা দেওয়ার নেই ওই মুহূর্তে ভয়ে আপনি বাধা করলেন না, বলেন আল্লাহ এই যে একটা কাজ করলাম ভালো কাজ। কারণ কেউ যখন ভালো কাজের উদ্দেশ্য করে না করার আগে একটা নেকি রেখে দেওয়া হয় ঠিক না, যখন করে দশ থেকে বাড়তে বাড়তে স্বাস্থ্য পর্যন্ত বাড়তে থাকে। অন্যায় কাজ করা যদি কেউ ইচ্ছা করে করার পরে যদি না করে তাহলেও তাকে একটা নেকি লিখে দেওয়া হয়। আল্লাহ মহানব্বুল আলামিন চান না তার বান্দারা জাহান্নামে যায়। এই হলো সাত প্রকার বৈধ অসিলা, আল্লাহর নামের মাধ্যমে অসিলা, সেটা বিভাগ হতে পারে আপনার খাস আম, আল্লাহর সিফাতি নামের মাধ্যমে অসিলা সেটাও খাস আম হতে পারে, এরপরে যেটা হতে পারে সেটা হলো আল্লাহ কাজের মাধ্যমে অসিলা, এরপরে হলো যে আল্লাহ এবং রাসূলের প্রতি ইমান ভালোবাসা কোনো ভালো ব্যক্তির ভালোবাসার মাধ্যমে অসিলা করা। পাঁচ নম্বরে যিনি অসিলা যিনি অসিলা করতেছেন তার অবস্থা আল্লাহর কাছে কি করে উপস্থিত করে। ছয় নম্বরে হলো জীবিত নেককার ব্যক্তির দোয়ার মাধ্যমে অসিলা করা। সাত নম্বরে হলো সৎ যে কোনো সৎ আমলের মাধ্যমে অসিলা করা। এবার আমরা দ্বিতীয় প্রকার চলে যাই অবৈধ অসিলা। অবৈধ অসিলা ওই যে বললাম সোজা হবে আসতে হলে এরোপ্লেনে আসতে হবে, সাইকেল দিয়ে আসা যাবে না, তাহলে শরীয়ত যেটাকে নির্দিষ্ট করেছেন অসিলা সেটাই হলো বৈধ, আর যেটাকে করেন নাই সেটাই হলো অবৈধ। এটা দুইভাবে হতে পারে, একটা যেটা শরীয়ত এর বিষয়ে কোনো আলোচনা করে নাই, যাই হাও বলে নাই নাও বলে। অনেক সময় আমি পরবর্তীতে আলোচনা করবো সময় হলে কি কি কারণে আমরা অবৈধ অসিলাগুলির মধ্যে আমরা ডুবে গেছি, কি কি যুক্তি আছে সেগুলো আমি পরে আলোচনা করব। যাই হোক, তাহলে অবৈধ অসিলাটাকে আমরা দুইভাবে ভাগ করতে পারি। প্রথম যেটা শরিয়াত এ ব্যাপারে নিশ্চয় জায়েজও বলেন নাই না জায়েজও বলেন নাই। মনে রাখবেন যে কোনো এবাদত অসিলাটাকে এবাদত কিনা এবাদত, এই জন্যে বৈধ অসিলা তাওহিদ আর অবৈধ অসিলা শিরক বা বিদআত বা পাপ বা ঈমান নষ্টের একটা বড় মাধ্যম, যেটা আপনি ভূমিকার মধ্যে আপনাকে আলোচনা করেছি। তো মনে রাখবেন দলিল না থাকাটাই হল করা চলবে না, বুঝতে পেরেছেন? এবাদতের ব্যাপারে দলিল না থাকাটাই দলিল, না চলবে না যে না থাকাটাই দলিল, তাহলে বুঝবেন এবাদত কোন এবাদত করা চলবে না, চলবে কোনটা যেটা দলিল রয়েছে। কিন্তু যেটা আপোষের মধ্যে চলা, আপোষের মধ্যে মহামালা, ব্যবসা বাণিজ্য ইত্যাদি উঠা বসা কথাবার্তা, হালাল হারামের যে বিষয়গুলি, এগুলি যেটা নিষেধ রয়েছে সেটাই শুধু নিষেধ। এজন্যে যেই যেটা শরিয়া নিশ্চু কোন হারা কিছুই বাড়ি নাই বুঝে নিতে হয়েছে তার না, কিন্তু মহামালাতের ব্যাপারে চলাফেরা উঠা বসা বা হালাল হারামের ব্যাপারে যেটা নিষেধ শুধু ওইটাই নিষেধ, বাকি যেগুলি নিষেধ নাই সেগুলি যায়, ব্যবসা কতগুলি হারাম রয়েছে বাকিগুলি সব হালাল, বুঝতে খাওয়ার ব্যাপারে কত জিনিসকে হারাম করে দেওয়া হয়েছে বাকিগুলি সবই হারাম। কিন্তু শরিয়াত বলবেন যে যেহেতু হালাল হারাম কিছুই বলে নাই, না যায় যায় তো কিছুই বলে নাই, কাজে যায় না, যখনই দেখবেন দলিল নাই তখনই সেটা না দেয়। তাহলে এটা একদিক থেকে বেদাত, যেটা শরীয়ত নিশ্চয় যায় জবাবে নেই না যায় জবাবে নাই, কেউ যদি এই অসিরা করে তাহলে সেটা একদিক থেকে বেদাত, কারণ সেটা নবাব স্থিত সাহাবা ইকরাম করেন নাই, সালাফেরা করেন নাই, তাবিরা করেন নাই, আর একদিক থেকে সেটা শিরক, একদিক থেকে সেটা শিরক। কেমনে শিরক? আল্লাহ বলছেন যে আপনাহুম শুরাকা শারাউলাহুম মিনাল দিন মা লাম ইয়াযান বিল্লাহ, তাদের কি এমন কেউ শরিক রয়েছে আরো আল্লাহ রয়েছে যারা তাদের জন্য নতুন করে দিন আবিষ্কার করে? তাহলে যেটা দিনে নাই আপনি যখন সেটাকে বৈধ করে দিনে যোগ করলেন তাহলে দিন চালু করলেন না, আর দিন চালু করার দায়িত্ব কার? একমাত্র মহান রব্বুল আলামিন। আর আপনিও যদি বৈধ মনে করেন তাহলে আল্লাহর সাথে শরিক হয়ে গেলেন বা করলেন, যদি নিজে করেন নিজে শরিক করলেন শরিক হয়ে গেলেন, আর যদি কেউ করতে পারে মনে করেন তাহলে তাকে আল্লাহর সাথে শরিক করলেন। এই দৃষ্টিকোণ থেকে এটা অবৈধ শিল্প, অবৈধ অসিলা শিল্পের পর্যায়ে খ্রিস্টানিরা এমনরা তাদের যাজকদের পাদ্রীদেরকে তারা আল্লাহ আল্লাহর স্থলে বসিয়ে তারা আল্লাহ বানিয়ে নিয়েছিল। আজ যখন আল্লাহ রাসূল পড়তেছিলেন আদিউ হাতেন, তিনি খ্রিস্টান ছিলেন, তিনি আজকে বলেন রাসূলুল্লাহ না, আমরা তো আমাদের পাদ্রীদেরকে আমাদের যাজকদেরকে আমাদের ধর্মগুরুদেরকে আমরা আল্লাহ বানিয়ে দেন নিতাম না। আল্লাহ রাসূল বললেন তোমাদের যখন কোন হালাল জিনিসকে হারাম করতো তোমরা মেনে নিতে না, হা যখন কোন হারাম জিনিসকে হালাল করতো সেটাও মেনে নিতে, আবার হালালকে হারাম করতো সেটাও মেনে নিতে, এটাই তো হলো আল্লাহ বানিয়ে নেওয়া। তাহলে যেই অসিলাটা আল্লাহ কিছুই বলেন নাই আর আমার হুজুর করলেন তাই আমি সেটাকে ধর্ম মনে করে নিলাম শরিয়াত মনে করে নিলাম, তাহলে শরীফ বাড়া হলো না? খ্রিস্টান যাত্রা যদি হয় তা আমাদের পিতা কেন হবে না? ও উম্মতে মোহাম্মদের জন্য বড় ফ্যাসালিটি রয়েছে না? না, একই একই নিয়ম। এই জন্যে অবৈধ যেটা অসিরা সেটার মিশাল উদাহরণ দেখুন আল্লাহ বা কোন মাধ্যম ব্যক্তির মাধ্যম আল্লাহ আমরা দোয়া করি না, আমাদের দেশে প্রচলিত দোয়া হয় বলে আল্লাহ অলি রাসুল সৈয়দ কুতুব সমস্ত সৈয়দ কুতুব রাসুলদের মাধ্যম অসিরাই আমাদেরকে ক্ষমা করে দাও বলি না? এটাই হল শিরকি, আর এটাই হল শিরকি এবং বিদাতি অসিলা। আর যেটাই আমরা জানি বরং যে সমস্ত বৈধ অসিলাগুলি আমি আলোচনা করলাম এটা কিন্তু আমরা অনেকে কিন্তু জানি না। কোন নবীর কোন রাসুল কোন ফেরেশতা কোন ওয়ালি কোন সাইয়েদ কোন কুতুব কোন ইমাম কোন বুজুর্গ কোন ব্যক্তির মাধ্যম ব্যক্তির মাধ্যম কিসের চলবে বলে? দোয়ার মাধ্যম চলবে, ঠিক আছে? ব্যক্তির মাধ্যম, তার মর্যাদার মাধ্যম, তার নেতৃত্বের মাধ্যম, তার কর্তৃত্বের মাধ্যম, তার ফজল, তার কারাম, তার যা এগুলির মাধ্যমে অসিলা করা চলবে না, এগুলি হবে বিদআত এবং শিরকি অসিলা। এরপরে আমরা আছি এই সমস্ত অসিলা সম্পর্কে দেখুন এর আরেকটা উদাহরণ মৃত্যু ব্যক্তির অসিলা, মৃত্যু ব্যক্তির অসিলা করা যাবে কি যাবে না? শরিয়াত কোনটাই বলে না। আপনি এখন যদি জায়েজ মনে করেন তাহলে বিদআত হয়ে যাবে, কারণ এটা কোন মৃত্যু ব্যক্তির মাধ্যমে অস্বীকার করতেন না, শিরক হয়ে যাবে। এই জন্য যে মৃত্যু ব্যক্তি যেহেতু সে দোয়া করতে পারে না, মারা গেছেন, যখন মানুষ মরে যায় তিনটি আমল ছাড়া সব বন্ধ হয়ে যায়, সে আমল দোয়া করতে পারে না, সে চাইতে পারে না, সে সুপারিশ করতে পারে না, আপনার ভালো মন্দের কিছু দায়িত্ব পালন করতে পারে না, যেখানে রাসূল স্বয়ং করতে পারেন না, করলে আমি করে নফসি না পাওয়া দাও না ইল্লা মাশা আল্লাহ, হে নবী বলে দাও আমি আমার নফসে আমার ব্যক্তির জন্য ভালো মন্দ কিছুই করতে পারি না, আল্লাহ যা চান তাই করে। তাহলে কোন ওয়ালি কোন ফেরেশতা কোন ব্যক্তি কোন পর্যায়ে, তাহলে রাসূল যদি স্বয়ং নিজে না করতে পারেন তাহলে অন্যরা মরার পরে কিভাবে করতে পারে। এই জন্য মৃত্যু ব্যক্তির কাছে গিয়ে যদি চাই বলি যে আমার জন্য চাও বাবার কাছে আমার কাছে আল্লাহর কাছে বলো, তাহলে সেটা শিরকের পর্যায়ে চলে যাবে, সেটা অনেক সময় সেটা বিদআত হতে পারে, কোন পর্যায়ে সেটা শিরকের পর্যায়ে চলে যেতে পারে। যদি মনে করি যে তিনি আমার ভালো মন্দ করতে পারেন বুঝছেন, তাহলে শিরকের পর্যায়ে যাবে, আর যদি মনে করি তিনি চাইতে পারেন সেটা বিদআতের পর্যায়ে যাবে। বন্ধুগণ দ্বিতীয় প্রকার যেটা অবৈধ অসিরা সেটা হল কি, যেটা মুশরিক রাখে মূর্তির মাধ্যমে, মূর্তিকে সামনে রেখে বলতো এদের আমরা চেষ্টা করি এদেরকে ভোগ দিই কলা দিই দুধ দিই, এই জন্য যে এরা আমাদের আল্লাহর কাছে পৌঁছে দিবে। আমরা যেমন বলি অসিরা ধরি পীর ধরি কেন, আল্লাহর কাছে আমাদের পৌঁছে দিবে, একই কথা না? তবে ভুল বুঝবেন না, তাদের যদি দোয়া হয় জায়েজ রয়েছে, তাদের যদি ভালোবাসা হয় জায়েজ রয়েছে। একজন আল্লাহ বুজুর্গ পীর মুর্শিদ অলিকে ভালোবাস করে বা নষ্ট করতে পারে, কিন্তু তার ব্যক্তিত্ব তিনি পার করে দেবেন এমন আকিদায় শিরকের বা বিদআত পর্যায়ে চলে যাবে। ব্যক্তির আকিদার উপর নির্ভর করবে বিদআত এবং শিরকি হবে, প্রত্যেকটাই যেরকম বিদআত হবে না প্রত্যেকটা আবার শিরকি পর্যায়ে যাবে না। এজন্যে কাফের কাফের মুশরিকরা যেই মূর্তির মাধ্যমে কি করে অসিরা করে যে আল্লাহ এদের মাধ্যমে আমাদের পৌঁছে দিবে, তারা কি বলত, কি বলত, উলাইকাল লাযীনা ইয়াদউনা ইয়াবতাগুনা ইয়াবতাগুনা ইলা রাব্বিহিম আল-ওয়াসিলা আইহুম আকরাব, তাদেরকে ডাকত, তাদেরকে যখন বলা হতো কেন তাদের ইবাদত করো, আমার না আবুদু মিল্লা ইয়াকরিবুনা ইলা আল্লাহি যুলফা, এদের ইবাদত করি আল্লাহ কিন্তু পৌঁছে দেবে। আমরা পাপি বান্দা আল্লাহর কাছে পর্যন্ত কি পৌঁছতে পারি? পীর সাহেব যেহেতু নেককার ব্যক্তি, অলি সাহেব যেহেতু নেককার ব্যক্তি, রাসূল যেহেতু নেককার ব্যক্তি, তাদের মাধ্যম ধরতে মাধ্যম না হলে আমরা আল্লাহর কাছে পৌঁছতে পারবো না। এর পক্ষে কিছু যুক্তি পরে আসতেছে ইনশাআল্লাহ। তাহলে এই যে কাফেররা যেটা করত এটা নিঃসন্দেহে শিরক। যদি কেউ বলে ইয়া ওয়ালি আনসিনি, হে আল্লাহর ওয়ালি আমাকে বিপদ থেকে মুক্ত করো, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইশফিনি আমাকে মুক্তি দান করো, আনসিনি আমাকে মুক্ত দান করো, আমার বিপদ মুক্ত করো, হ্যাঁ, তাহলে এগুলি শিরকের পর্যায়ে চলে যাবে। আর বন্ধুগণ যে ব্যক্তি যেই মূর্তি হযরত ইব্রাহিম আলাইহিসসালাম নমরুদের সেই ইবাদতখানায় গিয়ে দেখলেন সেসব মূর্তিটা দাঁড়ায় রয়েছে, না খায় কলা না খায় দুধ, কত কিছু বাড়াইছে তো কথা বলে তো শুনে না, পরে রাত করে কুল দিয়ে মারে তাও কিছু বলে না। যে নির্বোধ এর চেয়ে তার কে হতে পারে যে মৃত্যু ব্যক্তিকে ডাকে, নির্বল হচ্ছে হতে পারে যে একটা জড় পরোক্ষকে ডাকে, নির্বল হচ্ছে হতে পারে যে নিজের হাতে বানিয়ে বলে এটাই হলো আল্লাহ, এর মাধ্যমে আমি আল্লাহর কাছে পৌঁছব। হ্যাঁ, পৌঁছতে পারি যদি আল্লাহ থেকে পর্যন্ত রাখে, যেহেতু আল্লাহ তাকে মাধ্যম করেন নাই, শরিয়াত মাধ্যম করেন একটি জন্য তার মাধ্যমে পৌঁছাও যাবে। আল্লাহ আল্লাহ কাফেরদের সম্পর্কে বিভিন্ন জায়গায় ইরশাদ করছেন, বলছেন ওমান আযাল্লু মিম্মান ইয়াদউ মিন দুনিল্লাহ মা লা ইস্তাজিবু লাহু ইলা ইয়াউমিল কিয়ামাহ, ওই ব্যক্তির চাইতে পথভ্রষ্ট কে হতে পারে, বেয়াকুফ কে হতে পারে, ইগনোরেন্স কে হতে পারে, যে ব্যক্তি আল্লাহ ছাড়া অন্যকে ডাকে কেন পর্যন্ত ডাকছে, মা লা ইস্তাজিবু লাহু ইলা ইয়াউমিল কিয়ামাহ, কেমন পর্যন্ত ডাকলে যে তাকে সাড়া দিতে পারে না। রাসূল ইন্তেকাল করতে পারেন, ডাকলে তিনি সাড়া দিতে পারেন, কোনো ওয়ারি দিতে পারেন না, মূর্তি দিতে পারে না, গা দিতে পারে না, সূর্য দিতে পারে না, চন্দ্র দিতে পারে না, তো ওদের চাইতে ব্যাপক নির্ভর কে, যারা এমন ব্যক্তি যে কেমন পর্যন্ত ডাকলে উঠে তাকে সারা দেয় না, মহমান সে অনুভব করতে পারবে না আমাকে ডাকতেছে, কেউ তো অনুভব করতে পারে যখন মৃত্যু মারা যাচ্ছে ওই মধ্যে ডাকলে করে ঠিক না, কিন্তু এমন ব্যক্তি যে মো করতে পারে তাকে আমরা অসিলাম আমি ডাকতেছি। এই জন্যে আল্লাহ মন মায়াতে বলছেন যে পয়দা হসিলাম না আর যাদের ইবাদত করেছে কেমন দিন তারা তাদের দুশ্মনই করবে না, তোমরা আমাদের ইবাদত করো নি আমাকে মানে আমরা বলি নাই তোমাদেরকে অস্বীকার করবে কেমন দিন। সুরা আহকাম আল্লাহ রাব্বুল আলামিন 5-6 নম্বর আয়াতে ভালো করে পড়ে দেখবেন। যাই বন্ধুগণ, তাহলে আল্লাহ তাআলার মাধ্যমে যখন ডাকবো ওমা ইয়া দুআ মা আল্লাহ ইলাহা আখার লা বুরহানা লা বি ফাইন্না মা হিসাবু ইনদা রাব্বি ইন্নাহু লা ইয়ুফলিহুল কাফিরিন, তাহলে এই অবৈধ অসিলা থেকে আমরা বাঁচার চেষ্টা করবো। তাহলে এটা দুইটা হবে, একটা হল শরিয়াত ব্যাপারে নিশ্চয় সেটাও চলবে না যে মৃত্যু ব্যক্তির অসিলা করা বুঝছেন, চলবে কোন ব্যক্তির মাধ্যম কোন রাসুল হোক নবী হোক খ্রিস্তা হোক কোন রাসুল হোক নবী হোক খ্রিস্তা হোক যে কেউ হোক ওই ব্যক্তিত্বের মাধ্যমে তার কোন মর্যাদার মাধ্যমে অসিলা করা চলবে না অবৈধ। এরপর আমরা চাই যে সংক্ষেপে বলবো যে রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে অসিলা, রাসুলের মাধ্যমে অসিলা করি না আর তাওয়াসসুল বিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা চাপ ভালো করে বুঝবেন। প্রথমটা হলো যে রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমান, তার প্রতি ঈমান এবং তার ভালোবাসা এবং রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইত্তেবা অনুসরণ অনুকরণের মাধ্যমে অসিলা করা, যেটা আগে আপনাদেরকে বললাম আমাকে ক্ষমা করে দাও, আপনি চাইবেন। তাহলে রাসুলের মাধ্যমে অসিলা প্রথম যেটা সেটা হলো রাসুলের ভালোবাসা বা রাসুলের প্রতি ইমান বা রাসুলের ইত্তেবা অনুসরণের মাধ্যমে অসিলা করা যায়। আর এটা যায় তখন রাসুলের জীবিত অবস্থায় এবং মৃত্যুর পরে, এই অসিলাটা রাসুলের জীবিত এবং মৃত্যু দুই অবস্থাতেই কি যায়, এখন আমরা বলতে পারি না যে রাসুলকে ভালোবাসি তার মাধ্যমে ক্ষমা করো বলতে পারি কিনা, তোমার রাসুলের ইত্তেবা করি অনুসরণ করি ক্ষমা করো যায় কিনা যায়। তাহলে এই অসিলাটা রাসুলের ভালোবাসা ইমান এবং ইত্তেবার অসিলা করা এটা রাসুলের জীবদ্দশা এবং মৃত্যুর পরেও যায়। দুই নম্বরে হল রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়ার মাধ্যমে তার দোয়ার মাধ্যমে পানি চেয়েছেন আল্লাহ করে চেয়েছিলেন কিনা, এটা শুধুমাত্র যায় রাসুলের জীবদ্দশায় মৃত্যুর পরে এটা যায় নয়। এখন গিয়ে বলবে রাসুলকে রিয়া রাসুল আল্লাহ আমাদের জন্য দোয়া করেন চলবে না, কই উমার গেলেন না পানির জন্য রাসুলের কবরের কাছে, হাসান হোসাইন যখন কারবালাতে যাচ্ছিলেন একাই এদিকের সঙ্গে যুদ্ধ করার জন্য যে আপনাদের তারপরে আপনাদের কি বলে আসলে মহারাম সম্পর্কে লিফটের কাছে একটা করে নিয়ে যাবেন ইনশাআল্লাহ বন্ধুগণ, তো কই বললেন না নানাজির কাছে, নানাজি আমি যাচ্ছি একাই আমার জন্য দোয়া করে দিন আমি যেন সেখানে ইয়াজিদকে পরাস্ত করতে পারি। কোন সাহাবায়ক তাদের কোন বিপদে আপদে যুদ্ধ বিজয় কখনোই তো আসলের কবরের কাছে গিয়ে বলেন নাই তার জন্য দোয়া করেন, আমাদের বৃষ্টি হচ্ছে না দোয়া করেন, বরং আব্বা সরকার আমাকে নিয়ে গিয়ে বলছেন দোয়া করেন আল্লাহর কাছে স্পষ্ট হতে হবে আমাদের কাছে। তাহলে রাসুলের দোয়ার অসিলা জীবদ্দশাতেই শুধু এটা বৈধ, মৃত্যুর পরে চলবে না। এখন রাসুলের কাছে কি কেউ চাইবে এটা সম্পূর্ণ শিরক হবে। তিন নম্বর রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশের অসিলা, ওই যে আদি মুহাম্মাদের অসিলা বুঝছেন, এটা এখনো জায়েজ হয়েছে জীবিত অবস্থায় জায়েজ ছিল সেটাকে আমাদের জন্য খাপ, কিন্তু এখন বলবেন কবরের কাছে গিয়ে আমাদের জন্য সুপারিশ করেন চলবে না। আর সুপারের দুইটা শর্তে যায় মনে রাখবেন, আমাকে দেখেন ভুল বুঝি, মরিদ হয়ে গেলে তিনি সুপারিশ করে কি আমাকে দিন পার করবেন ঠিক না, এটা কিন্তু আমাদের ভুল ধারণা, বরং আমাদের সুপারিশ করার জন্য দুইটা শর্ত, একটা শর্ত হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন যিনি সুপারিশকারী তাকে অনুমতি দান করবেন, আর দ্বিতীয় হল যার জন্য সুপারিশ করা হবে তার ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন সন্তুষ্টি থাকবেন। তাহলে সুপারিশকারী এবং যার জন্য করবেন উভয়ের উপরে আল্লাহ সন্তুষ্ট এবং আল্লাহর অনুমতি আমার পীর বাবা যে অনুমতি পাবেন কিনা তার নিশ্চয়তা আছে। আমাদের দিন ওই যে তুষার যেটা সুপারে হযরত আদম থেকে নিয়ে শেষ নবী ঈসা পর্যন্ত কেউ সাহস করবেন না, কেউ সাহস করবেন না। সাহস করবেন কে? আমাদের প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি আল্লাহকে সুপারিশ করবেন সেজদায় পড়ে যাবেন। তাহলে রাসূলরা নবীরা যদি সুপারিশ করার সাহস না পান তাহলে আমি পীর সাহেব আর একজন অলি সাহেব কিভাবে আপনাকে এই ধোকায় ফেলে দিলাম যে মুরিদ হলেই আপনাকে পার করে দিবে? অনেক সময় করে কি একটা কাগজ লিখে দেয় যেটা কবরে দিলে আর আগাবে, বুঝছেন? কথিত আছে যে বরফি আব্দুল্লাহ তিনি তার একজন মুরিদকে লিখে দিয়েছিলেন আব্দুল কাদের জিলানি, মুনকির নাকা ফেরেশতা হয়েছে জিজ্ঞেস করে দেখায় আব্দুল কাদের কোন প্রশ্ন করতে পারবে না, যেমন আব্দুল খালেদ জিলানি সে মরিদ, সেহেতু তাকে আর কোন প্রশ্ন করা চলবে না। কিন্তু আল্লাহ রাসূল বলছেন প্রতিটি মানুষকেই ভালো হোক আর মন্দ হোক, নেককার হোক আর বদকার হোক, প্রতিটি ব্যক্তিকে প্রশ্ন করা হবে। হাদিসের পুরাপুরি উল্টা, বুঝতে পেরেছেন? তারপরে কাগজ দিয়ে দিলে অরসিরা অরসিরা সকলের অসিরা মানবাদন তাই থেকে নিয়ে বিজেপি সবকিছু সবার অসিরা যদি ওই কাগজ দিয়ে দেওয়া হয় তাহলে কবরে আটা পড়ে না, বুঝতে পেরেছেন? টাকা দিয়ে সমস্ত তাবিজ বিক্রি করা হয় বাংলাদেশে, যেটা আমি স্বয়ং নিজে আবার লিখে কি জানেন ফার্সিতে, যাতে করে সাধারণ মানুষ না বুঝে, ফার্সি বুঝলে কেউ বুঝবে সুপারিশ করেন, কিন্তু এখন সেটা চলবে না। চার নম্বর যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তার ব্যক্তিত্ব তার মর্যাদা মাধ্যমে অশিলা করা চলবে না, এটা অবৈধ অশিলা, যেটা আজকে আমাদের দেশে বহুল প্রচলিত। নবী রাসূল সাইয়্যিদ কুতুবদের অশিলা আমাদেরকে ক্ষমা করে দাও, এটাই হল অবৈধ অশিলা, বিদআতী অশিলা, এবং কোন পর্যায়ে সেটা শিরকী অশিলা। এরপরে আপনি নেককার ব্যক্তিদের মাধ্যমে অশিলা করেন, বুঝছেন? নেককার ব্যক্তিদের মাধ্যমে অশিলা দুই প্রকার, একটা হলো তাদের দোয়ার মাধ্যমে অশিলা করা, আর এটা জীবিত অবস্থার জন্য খাওয়া। একজন আল্লাহবাদী তাকে গিয়ে বলবেন ওই যে জীবিত নেককার ব্যক্তির দোয়া অসিলা, গিয়ে বলবে আমার জন্য দোয়া করেন, আল্লাহকে বলবেন আল্লাহ তার জন্য আমাকে যা করছেন তা চাইবেন। নেককার ব্যক্তির অসিলা দুই ভাগ, প্রথম হলো তার দোয়ার মাধ্যমে তার জীবন দশার সঙ্গে খাস, মৃত্যুর পরে তার দোয়ার অসিলা করা চলবে না, সেটা শীত হয়ে যাবে। এখন যদি অনেক কবরে গিয়ে বলি শীত, বুঝতে পেরেছেন? এরপরে হলো দ্বিতীয় যেটা, যে তাদের ব্যক্তিত্বের মাধ্যমে, ব্যক্তিত্বের মাধ্যমে বা তার ব্যক্তির মাধ্যমে অশিলা করা, যেটা আসলে ব্যাপারও চলে গেল একটু আগে, বুঝতে পেরেছেন? সেটা জীবিত এবং মৃত্যু দুই অবস্থাতেই অবৈধ চলবে না। জীবিত অবস্থায় যেরকম কোনো ওয়ালি অশিলা করা যাবে না, যে আল্লাহ এই অশিলার মাধ্যমে আমাকে ক্ষমা করে দেওয়া ইচ্ছা, ওটা চলবে না। মৃত্যুর পরে তো আরো চলবে না। তাহলে নেককার ব্যক্তির মাধ্যমে অশিলা দুই ভাগ, একটা চায়ে দোয়ার অশিলা, সেটা জীবন দশাতে মৃত্যুর পরে চলবে না, আর একটা হলো তাদের ব্যক্তির মাধ্যমে, সেটা জীবিত মৃত্যু দুই অবস্থাতেই চলবে না। এরপর আমরা আছি মৃত্যু যে আল্লাহর ওয়ালি যারা মারা গিয়েছেন ওই একই কথা, সেখানেও আমরা বলব যে মৃত্যু ব্যক্তির মাধ্যমে ওয়ালির, প্রথমে কিন্তু আমরা ওয়ালির ডেফিনেশনে কিন্তু আমরা বড় ভুল করেছি, এর আগে আপনাদের বলেছিলাম আল্লাহ ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম যাহজানুন, আল্লাযীনা কানু যে সমস্ত নিষেধ থেকে বেঁচে থাকে এরাই হলো মুত্তাকী। তাহলে আল্লাহ ওয়ালি হওয়ার জন্যে গাছের নিচে থাকতে হবে না, জঙ্গলে থাকার কোন প্রয়োজন নেই, তাকে হুজুর হওয়াই চলবে না, তাকে মাদ্রাসাকে লেখাপড়া করতে হবে এমন কথা না। হতে পারে সে রিক্সা চালক, হতে পারে ভ্যান চালক, হতে পারে সে বড় চাকরিজীবী, হতে পারে সে গরিব বান্দা, হতে পারে ধনী বান্দা, হতে পারে শরিয়তে পুরোপুরি থাকতে পারে না পারে, কিন্তু সে ইমানের চেয়ে তার সঙ্গে আল্লাহর আদেশ নিষেধকে যথাযথভাবে আমল করে সেই ব্যক্তি আল্লাহর ওয়ালি। আল্লাহ বলছেন আমার দেশে অধিকারা জানেন যারা নোংরা পোশাক পরে থাকে, অধিকারা যারা তারি লাগা কাপড় পরে, অধিকারা যারা জঙ্গলে বসে আল্লাহর জন্য আল্লাহর জন্য কাঁদে, অধিকারা যারা হারাম খায়, অধিকারা যারা নামাজ তাদের করতে হয় না, অধিকারা যারা ইত্যাদি ইত্যাদি ভান মদ খায়, এরাই আল্লাহ বলে। আল্লাহ বলছেন না, বলি হল তারাই যারা ইমান এনেছে, ইমানের দাবি পূরণ করার জন্য মোত্তাকি হয়েছে। মোত্তাকি বলা হয় আল্লাহর আদেশ এবং নিষেধকে যথাযথভাবে মেনে চলা, একে বলা হয় মোত্তাকি। এজন্য মনে রাখবেন, বলি যে কোনো শ্রেণীর মানুষ হতে পারে, হতে পারে কৃষক, হতে পারে গাড়ি চালক, হতে পারে ড্রাইভার, কে কেউ হতে পারে, যদি এই দুইটা গুণ থাকে সে হলে আল্লাহ বলি। আল্লাহ বলি গুণ বর্ণনা করতে গিয়ে আমাকে সেদিন এই রমজান আগে একটা বলছিলেন, মাশাআল্লাহ তিনি এমন জায়গায় বসবাস করেন যেটা নোংরা থাকে। আমি বললাম সে আল্লাহ পাক্কা সেই পুলিশের দোস্ত শয়তান, কারণ নোংরা জায়গায় থাকা হারাম, নোংরা মধ্যে থাকা হারাম, কুসল করে না আমার সেবা, সেবা আল্লাহর বলি, জোয়ার পেরে গেছে সেবা আল্লাহর বলি, মহিলা গায়ে সমান যে বাড়লে এক বড় মহিলা বাড়ল সে আল্লাহর বলি। যে এই জন্যে ইমাম রাজ্জাক রহমতুল্লাহ আলাইহ, ইমাম ইবনে তাইম রহমতুল্লাহ আলাইহ একটা কথা বলা করছে, যদি দেখো যে আল্লাহর বান্দা হাওয়া দিয়ে উঠতেছে, পানির উপরে ডায়নামাজ মিশিয়ে নামাজ করতেছে, অলৌকিক ঘটনা কিনা, অলৌকিক কিনা, কারামতি কিনা, যদি দেখো যে ওই ব্যক্তি শূন্যতে কোরআন হাদিসের বিন্দু পরিমাণে খেলাফ করছে, তারও ফাইন্দা শয়তান, যে রাখো আল্লাহ বান্দা সে হল পাক্কা শয়তান। তাহলে আল্লাহ ওয়ালির নামে যারা যেখানে কবরস্থ বা যেখানে তারা সমাধিত আছেন তাদের কাছে গিয়ে সর্ব অবস্থায় টাকা চলবে না, এ অসিলা করা যাবে না। এ পর্যায়ে সময়ের অভাবে আমি সংক্ষেপ করতেছি, আমি এবার আপনাদের আজকালে আপনি সংক্ষেপে শুধু বুঝেন যে আপনার যারা সত্যিকার ওয়ালি যারা ইমান এনেছেন তাকওয়া পরিণতকারী তাদের মধ্যে রয়েছেন, জীবদ্দশায় তাদের দোয়া অসিলা শুধু চলবে, তাদের ব্যক্তির তাদের মৃত্যুর পরে কোন প্রকারের অসিলা চলবে না, তিনি এটাই হল আমাদের আকিদা। এবার আমরা কি কি কারণে আমরা অবৈধ অসিলা করে থাকি, আমি সংক্ষিপ্ত সময়ের সময়ের জন্য আমি আপনাদের সঙ্গে বলতে চাই, আপনার আমার জন্য দোয়া করবেন, অসিলার ব্যাপারে যেন একটা বই বাংলা ভাষায় নিতে পারে, এবং যারা বাংলা ভাষায় ভালো অভিজ্ঞতা তারা সকলে আমাকে সহযোগিতা করবেন, আমি দাবি রাখলাম, ঠিক আছে। কারণ এই বিষয়টাই নিয়ে কিন্তু আমাদের দেশের ধর্মের ব্যবস্থাটা জমজমা, অসিলা না ধরলে পাপ নাই, বুঝতে পেরেছেন। আর এই একটার মাধ্যমে বোকাদেরকে কি করে রেখেছে, এই অসিলার ব্যবসায় হুজুর সাহেবানদের মাশাআল্লাহ জমজমার ব্যবসা। এই জন্যে এই বিষয়টা আমাদের দেশের আরো অত্যন্ত জরুরি গুরুত্বপূর্ণ, এজন্যে আমি ইচ্ছা করছি, যদিও বাংলা ভাষা আমার খুব একটা দখল নেই, তবে যারা আমার ভাইরা আছে আমাদের সহায়তা করবেন বলে আমি আশা করি ইনশাআল্লাহ। বন্ধুগণ, অবৈধ অসিলার পিছনে যে কারণগুলি সেটাকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি। প্রথম হল কিছু সহি হাদিস যা অপব্যাখ্যা করা হয়, ওই যে হযরত উমারের হাদিস, হযরত উমার আব্বাস আব্দুল মুত্তালিবের অসিলা করলেন না, বলেই তো এটি অসিলা, হযরত আব্বাসের যেটা হয়েছিল সে তার দোয়ার মাধ্যমে অসিলা হয়েছিল, তা আমরাও বৈধ বলি, তার ব্যক্তির অসিলা তো করেন নাই, আর মৃত্যুর এখন চলবে না, যদি তাই হতো তো হযরত উমার রাসূলের ব্যক্তিত্বকে ছেড়ে দিয়ে হযরত আব্বাসের ব্যক্তিত্বে কখনোই যেতেন না, ঠিক কিনা, দেখেন তো রাসূলের কাছে আব্বাসের কোন তুলনা হয়, যাইতে যেতে হতো তো রাসূলের কাছে যেতেন, কবরের কাছে কি করতেন। যে ধরনের আপনারা মনে রাখবেন যে কিছু সহি হাদিসের অপব্যাখ্যা করে এর অসিলার জায়েজ করার জন্য অপচেষ্টা করা হয়, এ একটা কারণ, বুঝতে পেরেছেন। আমি হাদিসগুলি শুধু একটা উল্লেখ করে আগে যাচ্ছি সামনের দিকে। দ্বিতীয় কারণ হল যে কেয়াস করে, কেয়াস বুঝেন তো, যে আমরা দুনিয়াবি কাজে আমরা দেখি কোনো একটা কেসে যদি হয় কোর্টে, তো আমরা উকিল ধরি না, ধরি কিনা, এখন বিচারকের কাছে জাজ সাহেবের কাছে বিচার যখন আমরা চাই একটা উকিলের মাধ্যমে আমরা সেখানে পৌঁছি, তো ঠিক আল্লাহর কাছে পৌঁছতে হলেও কোনো একজন ওয়ালি রাসূলের মাধ্যমেই পৌঁছতে হবে, এটা বলাই ক্লিয়ার। ওইটা যেমন আমরা দুনিয়াবি কাজে করি দিনের কাজেও এটা দাঁড়া রয়েছে। আমি বলবো এইটা দাঁড়া বলে এক চাইতে চরম অপরাধ মনে আর কিছু নেই, এক চাইতে বড় আগম মনে হয় আর কিছুই নেই। কারণ জাজ সাহেবের কাছে যেতে হলে উকিল ধরতে হবে, এটাই হলো নিয়ম, ঠিক কিনা দুনিয়াবি নিয়ম। কিন্তু আল্লাহ ডাকতে হলে কোনো মাধ্যম নেই, ও যখনই আশ্রয় দেবে তখন ডাক সরাসরি আমি তোমাদের ডাকে সারা দিই। কেউ যদি মনে করে যে আল্লাহ সন্ত আল্লাহকে ডাকতে হলে আল্লাহ পর্যন্ত পৌঁছতে হলে মাধ্যম প্রয়োজন, তাহলে সে কাবে আকিদাটা ভালো করে বুঝেন। ইমান নষ্ট হওয়ার দশটি মূল কারণ রয়েছে, তার মধ্যে একটা কারণ হলো কেউ যদি বিশ্বাস করে মহান রব্বুল আলামিনকে ডাকতে হলে তার পর্যন্ত পৌঁছতে হলে মাধ্যম জরুরি রয়েছে, তাহলে সে মুশরিক, সে কাফের, তার ইমান নষ্ট হয়ে যাবে, তাকে তোবা করে আবার লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে মুসলমান হতে হবে। বুঝতে পেরেছেন? তাহলে আর দ্বিতীয় কারণ বলবো, একজন সাধারণ মানুষ যে ডাক সাহেব 5,000 টাকা হলে বিচার উল্টাপাল্টা করেন, যে উকিল সাহেব টাকা খেয়ে শত মিথ্যা কথা বলে তিনি তার পক্ষে রায় দেওয়ার চেষ্টা করেন বিপক্ষে অন্যায়ের পক্ষে, এত বড় অন্যায়কারী অত্যাচারীদের সঙ্গে আরামের সাদৃশ্য করার চেয়ে তো বড় অন্যায় হতে পারার কিছু বলে আসা হতে পারে না, বলবো ইতিহাস বাদে চলবে না। তিন নম্বর কারণ হল যে অনেক সময় আমরা বলি মাঝে মাঝে তো কাজ ভেঙে যায়, কাজ হয় না বলে আমি অমুক পীরের মাজারে গিয়েছিলাম খান খানজাহারিতে বা ওই কি বলে ওটাকে ইন্ডিয়া ইন্ডিয়াটা কি শাহজালাল বা ইন্ডিয়ার আপনার আজমির শরীফে গিয়েছিলাম, আমার তো কাজ নিচ্ছে, আমার মেয়ে পেয়েছি, ছেলে পেয়েছি, চাকরি পেয়েছি। আপনাদের প্রেসিডেন্ট এরশাদ সাহেব বললেন না রাসূল কারের জিলানী বড় পীর তিনি আমাদের সন্তান লাভ করেছেন, যার পিছনে আপনি মাফ করবেন, কেউ যদি কোনো দাবি করেন তাকে ভালোবাসেন, তিনি আল্লাহর বান্দা মুসলমান হিসেবে ভালোবাসতে হবে, কিন্তু এই বিষয়টি তো আমি ভালোবাসতে পারি না। কোন আল্লাহ পীর তাকে বাচ্চা দিয়ে দিলেন আর বাচ্চা দেওয়া না দেওয়ার ব্যাপারে আপনারা ভালো জানেন, সত্যি কে দিয়েছিলেন সে ঘটনা হয়তো আপনারা ভালো করে জানেন। যাই হোক বন্ধুগণ, যে কথাটা বলতেছিলাম যে মাঝে মধ্যে তো কাজ দিয়ে যায়, এখানে আপনাদের বোঝাবের জন্য বলবো, প্রথমত ওই ব্যক্তির মাধ্যমের জন্য না, তো আপনি সেখানে গিয়ে দোয়া করেছেন, দোয়া আপনার কাছে ভালো হয়ে গেছে, কবুল হয়ে গেছে, একটা কারণ। আপনার বাচ্চা অসুস্থ, আপনি গেছেন আজমিরে, আপনার মাকে দোয়া করতে বলেছেন, বাবাকে দোয়া করতে বলেছেন, বন্ধু বান্ধবকে দোয়া করতে বলেছেন, হুজুর সাহেবকে দোয়া করতে বলেছেন, হতে পারে কারণ দোয়ার মাধ্যমে ভালো হয়েছে, ঠিক না? আপনি ওইখানে গিয়ে অস্বীকার করছেন ওই পীর সাহেবের, ওই জন্য হয়েছে, এটা আপনাকে বললো। বুঝতে পেরেছেন? দ্বিতীয় কারণ হলো অনেক সময় আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষায় ফেলে দেন, পরীক্ষা আল্লাহ কবুল করেন ওই মুহূর্তে ওইখানে আপনি দেখেছেন, পরীক্ষায় আপনাকে ফেলে দিতে বিপদে ফেলার জন্য। হযরত দাউদ আলাইহিসসালামের যুগে শনিবারের দিন জুমার নামাজ হতো, ইবাদত হতো আর কি, সেই দিন মাছ আসত শোনার জন্য। হযরত দাউদের কণ্ঠস্বর এতই মিষ্টি ছিল যে নদীর দরিয়ার মাছরা হয়েছে তার বক্তব্য শুনতেন, নিষেধ করে দিলেন বনি ইসরাইলকে স্বীকার করতে পারবে না। বুঝতে পেরেছেন? এরপরে আল্লাহ রাব্বুল আলামিন একটা পরীক্ষায় ফেললেন, এখন করলো কি তারা শুক্রবার দিন জাহাজ পেতে রাখে, শুক্রবারে জাহাজ পাতে, শনিবার দিন অনুষ্ঠান শুনে মাছ আছে যাদের মধ্যে পড়ে শনিবারে স্বীকার করে না, করে রবিবারে, পরে আমরা তো রবিবারে করি চার চতুরি। বুঝতে পেরেছেন? তারা কিন্তু তাদের বিপদে ফেলেছেন, উম্মতে মুহাম্মাদিনও আল্লাহ রাব্বুল ঠিক এই ধরনের পরীক্ষায় রেখেছেন যে তুমি হেরাম অবস্থায় স্বীকার করা যাবে না, এটা একটা পরীক্ষা, পরীক্ষা কে আপনার ফলো করছে আর কে করে না, এটা একটা পরীক্ষা। এইভাবে হতে পারে যে পরীক্ষা যে কবুল হয়ে গেল আল্লাহ তো আপনাকে সেটা করে ফেললেন আর আপনি এক বাতিল আকীদার মধ্যে ঢুকে পড়লেন। এরপরে যেটা আমরা বলে থাকি যে এরপরে যে জিনিসটা সেটা হল যে কিছু জাল হাদিস দিয়ে দলিল পেশ করে, এর পিছনে কি রয়েছে? কিছু যা এবং অত্যন্ত দুর্বল হাদিস দিয়ে দলিল পেশ করে। যেমন হাদিসে এসেছে তাওয়াক্কাল বিজা আহি, তোমরা আমার মর্যাদার মাধ্যমে আল্লাহর কাছে তোমরা অস্বীকার করো, ফাইন্দা যা ইন্দাল্লাহি আযীম, আল্লাহর কাছে আমার মর্যাদা অত্যন্ত বড়। ওইটা সাহায্যমুল্লাহ ফাসআলু বিজাহি, আল্লাহর কাছে চাইতে হলে আমার মর্যাদার মাধ্যমে চাও, ফাইন্দা যা ইন্দাল্লাহি আযীম, কারণ আমার মর্যাদা আল্লাহর কাছে অত্যন্ত মহা বড়। এটা একটা জাত, এটা একটা জাত। এরপরে যদি কোন কাজ সিদ্ধি না হয় তাহলে কবর পাশের কাছে গিয়ে চাও, হাদিস বানাইছে যা হাদিস। ঠিক এইভাবে সংক্ষেপে আমাদের বলবো, অনেকগুলি জাল হাদিসের মাধ্যমে যেরকম হযরত আদম আলাইহিস সালাম এই পৃথিবীতে যখন আল্লাহ পাঠাই দিলেন আল্লাহর কাছে, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা তখন আমি দেখলাম আপনার আশের উপরে লেখা রয়েছে, আশের পায়ার মধ্যে লেখা রয়েছে মহান্মান। তো মনে করলাম আপনার পছন্দ নাম, সেই জন্যই তো লিখে রেখেছেন, এই জন্য সেটা অস্বীকার করলাম, আর তাই তো আপনি কবুল করে নিলেন। একটা যা যে ধরনের অনেকগুলি জাল হাদিসের মাধ্যমে কি করে আপনার দলিল পেশ করে থাকে। বিভিন্ন ঘটনাও রয়েছে এ ধরনের, যাই হোক এই ধরনের অনেকগুলি ঘটনা, অনেকগুলি জাল হাদিস অত্যন্ত দুর্বল হাদিসের মাধ্যমে দলিল পেশ করে থাকে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই হাদিসগুলি জানার তৌফিক দান করে এবং সঠিক অসিরা যেন আমরা করতে পারি সেই তৌফিকের জন্য দান করে। যাই হোক আলোচনা আমি শেষে গিয়ে বলবো এটাই, যা আজকে এই সমস্ত বেদাত এবং শিল্পী অসিরাত প্রচার এবং প্রসারের কারণ হচ্ছে যে আমাদের দিনের জ্ঞান সঠিক জ্ঞান না থাকা, ঠিক কিনা, ঠিক কিনা আপনারা বলে। এজন্য আমরা আসুন, আমরা সঠিক জ্ঞান অর্জন করব এবং সে অনুযায়ী আমরা আমল করব এবং আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই অসিরা বিষয়টি যেন সঠিকভাবে জানা এবং সেইভাবে আমল করা তৌফিক দান করেন, শিল্পী এবং বেদাতি অসিরা থেকে যেন আমাদেরকে হেফাজত করেন। আল্লাহ আল্লাহ আমিন। আব্দুল কাদের হায়দার আস্তাগফিরুল্লাহ মুসলিমিন মুসলিমিন আস্তাগফিরুল্লাহু গফুরুর রহিম। খুব সংক্ষেপে আমাদের আজকে 10টা পুরস্কার রয়েছে, আজকের পুরস্কার নাম্বারের উপরে আমি দিতে চেয়েছি, অসুবিধা নেই যারা আগে দিতে চান তাহলে এখানে কিছু নাম্বার আপনার মোটামুটি 58 75 নম্বর ছেড়েছি। এই নম্বর যা আমি একটা করে নাম্বার উঠাবো, যিনি পাবেন তিনি একটা করে চার প্রথম, তিনি প্রথম পুরস্কার নিয়ে ধরবেন। এভাবে তাড়াতাড়ি আপনারা নিয়ে যাবেন ইনশাআল্লাহ, তবে আমি নাম লিখে রাখবো, পরে আপনারা পুরস্কার গ্রহণ করবেন। হ্যাঁ মাহমুদ ভাই, 1 2 4 1 2 4 সবাই নাম্বার হাতে নেন, সবাই নাম্বার গুলি হাতে নেন, যারা নাম্বার পেয়েছেন 1 2 4 ঢাকাতে আছেন, নাইকালিক আছে 1 2 4 জি 1 2 4 হবে। নাম কি? নাম্বার কত করে নেবেন তাড়াতাড়ি বলবেন? 1 1 7 1 1 7 নাম 1 1 8 1 1 8 জি তাড়াতাড়ি বলছেন হাজরে আসওয়ার চুমু দেওয়া এটা কি অসিরা? বা কারণ কি বন্ধুগণ? হাজরে আসওয়ার আমরা চুমু দিয়ে কারণ হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চুমু দিয়েছেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলছেন পাথর আমি জানি তুমি একটি পাথর উপকার করতে পারো না, ক্ষতি করতে পারো না, যদি আমার রাসূল তোমাকে, আমার রাসূল যদি তোমাকে চুমু না দিত আমি তোমাকে চুমু দিতাম না। তাহলে এটা কোনো অসিরা না। আমাদের একটা আকিদা আছে যে পাথর চুমু দিলে সমস্ত পাপ টেনে নেয়, চুপ মানে একবারে চুষে মুছে নিয়ে নেয়, এজন্য আমরা ওখানে ভিড় জমাই, এটা কিন্তু আরো ঠিক না। আমার ভাই জিজ্ঞেস করেছেন যে টাকা পয়সার মাধ্যমে অসিরা, অবশ্যই টাকা পয়সা যদি দান করেন এটা একটা সৎ আমল, এর মাধ্যমে আপনি অসিরা করতে পারেন। আল্লাহ 100 টাকা দান করেছি এর মাধ্যমে আপনি যেটা সেটা চাইতে পারেন। তাহলে রাফিয়া ছাইন মানে কি বুঝলাম, এটা রাফিয়া ছাইন বলবেন কিনা আল্লাহ রাসূল তাকবীরে তাহরিম এবং রুকুতে যাওয়ার সময় রুকু থেকে ওঠার সময় এবং প্রথম তাসাহুফ থেকে উঠে আল্লাহ রাসূল রকের লাইন করেছেন। এটা সহিহ হাদিসে সাবিত, কেউ যদি করেন আলহামদুলিল্লাহ, তবে এটা সুন্নত, কেউ যদি ছেড়ে দেন নামাজ হবে না এমন কথা বলা যাবে না। যিনি করবেন নাকি পাবেন, যিনি করবেন না নাকি পাবেন না, তবে নামাজ হবে না এমন কথা নাই। জামা কাপড় ছোট বড় ব্যবহার করার কোন পার্থক্য বন্ধুগণ, জামা কাপড়টা হচ্ছে কি প্রতিটি দেশের অবস্থার আলোকে, আপনার আলোকে, আপনার জাতীয় পোশাক বা পোশাকটা নির্ভর করে। এজন্য ইসলাম পুরুষের জন্য কয়েকটা নিয়ম বেড়ে দিয়েছেন, চারটা বা পাঁচটা শর্ত, আর মহিলাদের জন্য বেশ কিছু আরো বেশি শর্ত বেড়ে দিয়েছেন পোশাকের ব্যাপারে। পুরুষদের জন্য তখন নিচে চলবে না স্বর্ণ বা আপনার রেশমি কাপড় ব্যবহার চলবে না, একেবারে পাতলা কাপড় যদি শরীর দেখা যায় এমনও কেউ কেউ মাকরু মনে করেছেন। তারপরে যেটা হল যে কাফেরদের সাদৃশ্য কোনো পোশাক পরা চলবে না, বুঝতে পেরেছেন, মহিলাদের সাদৃশ্য কোনো পোশাক পরা চলবে না, এটাই নিয়ম। বাকি আপনি যে কোনো খুশি পড়তে পারেন, অসুবিধা নেই। তারপরে জাফরান রঙের, জাফরান ওই ডিমের কুসুম আছে না, এই রঙের দুইটাই জামা এবং পায়জামা দুইটাই পরা নিষেধ করছে, কেউ যদি একটা পরে আর একটা ভিন্ন রঙের যায় যাচ্ছে, অসুবিধা নেই। মা বাবা বা মৃত ব্যক্তির তিনটি জিনিস পৌঁছে, অর্থাৎ সজ্জাদার তিনি জীবন দশায় যদি কিছু ভালো কাজ করে যান এর নাকি কবরে পৌঁছতে থাকে। যদি তিনি এমন কোন জ্ঞানের চর্চা করে যান, ভালো কাজ জ্ঞান চর্চা করে যান, তাহলে তার মাধ্যমে তিনি যতদিন পর্যন্ত এই জ্ঞান তা অন্যরা উত্তীর্ণ হতে থাকবে ততদিন পর্যন্ত তার কবরে সওয়াব পৌঁছতে থাকবে। আর একটা হলো সৎসন্তান, তার জন্য দোয়া করলে সে দোয়া পৌঁছবে। এছাড়া আরো আরো কিছু থাকে,
আপনারা বাংলা উচ্ছিল আছেন আমাদের অনেকের কাছে, খুলে দেখবেন আয়াতটা, এই আয়াতটা আপনার তাফসীরটা দেখলেই বুঝবেন যে অর্থ কি। আসলে আমরা অনেকেই এটা হচ্ছে সূরা মায়দা ৩৫ নম্বর আয়াত, সূরা মায়দা ৩৫ নম্বর আয়াত, এবং আর একটা হচ্ছে সূরা ইসরা ৫৭ নম্বর আয়াত। এই দুইটি আয়াত যদি বাংলা তফসিলে পড়ে তাহলে অসিলা অর্থে আমরা মাধ্যম বেশি বুঝি এটা কিন্তু না, বরং সেটা আল্লাহ সন্তুষ্টি এবং জান্নাত পর্যন্ত পৌঁছার জন্য যে কোনো সৎ আমলের মাধ্যমে অসিলা করা, আল্লাহ এতের মাধ্যমে এবং হারাম থেকে বেঁচে থাকার মাধ্যমে অসিলা করা, এটাই হল এর অর্থ। অলির গুণ কি বাবা উল্লেখ করেছি, অলির গুণ হল ইমানদার, তার সঙ্গে পরিষ্কার পরিষ্কার যেটা আমরা বলি, অর্থাৎ আল্লাহ যে সমস্ত আদেশ ফলো করবেন, নিষেধ থেকে বেঁচে থাকবেন। এই গুণ যার মধ্যে সর্বাত্মক ভাবে থাকবে তিনি আল্লাহ ওয়ালি, তিনি যে কেউ হোক, যে কোনো শ্রেণীর হোক, যে কোনো পদ মর্যাদা হোক তিনি হতে পারেন, সেজন্য জঙ্গলে থাকার প্রয়োজন নেই, সিরা কাপড় থাকা পড়ার প্রয়োজন নেই। নামাজ পড়ার জন্য যে শর্তগুলি আপনার একটু আগে উল্লেখ করলাম, এ শর্ত সাপেক্ষ যে কোনো কাপড় দিয়ে নামাজ পড়তে পারেন। এই জন্য অনেকেই সুফিবাদরা নামাজের জন্য খাস, পায়খানা যাওয়ার জন্য খাস, এমন কোনো প্রয়োজন নেই। যে কোনো কাপড় পবিত্র কাপড়, নামাজ কবুল হওয়ার জন্য কাপড়, শরীর এবং স্থান পবিত্র হওয়া শর্ত, এজন্য পবিত্র যে কোনো কাপড় দিয়ে আপনি নামাজ পড়তে পারেন, অসুবিধা নেই। মসজিদে করা বা কোরআন পড়া বা মসজিদে নামাজ পড়ার পরে অসুবিধা করতে পারেন, কিসের অসুবিধা করবেন, মসজিদে না কোরআনে, তার অসুবিধা করবেন, কোরআন তেলাওয়াতে আর ওই নামাজে। যদি কোরআনের অসুবিধা করেন তাহলে কোরআনের অসুবিধা না কম করে দাও, খারাপ কোরআন একটা এটা লিখিত একটা বস্তু, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের অসিলা সম্পর্কে ভাই এত স্পষ্ট করে বলার পরে যদি প্রশ্ন করে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের অসিলার ব্যাপারটা চার ভাগে ভাগ করে আপনাকে বুঝালাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের দোয়ার মাধ্যমে অসিল, রাসূলের ভালোবাসা, ঈমানের অসিলা, এটা মৃত্যু জীবিত অবস্থা এবং মৃত্যুর পরেও যায় চলে। আর একটা হলো রাসূলের দোয়ার মাধ্যমে অসিলা, এটা তার জীবদ্দশাতেই শুধু বৈধ ছিল, মৃত্যুর পরে চলবে না। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের ব্যক্তিত্ব মর্যাদার মাধ্যমে অসিলা কোন অবস্থাতে জীবিত হোক, মৃত্যুর পরে কোন অবস্থাতে যায় নয়। আর একটা বলছিলাম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কিজন বললাম, আর একটা হলো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কিয়ামতের মাঠে সুপারিশের কথা আছে, সেই সুপারিশের মাধ্যমে অসিলা করা মানে অসিলা ভাঙা চাওয়া, সেটা চাইতে পারেন। আগামে যেটা আমরা চেয়ে থাকি সেটা দায়ের রয়েছে, সেটা তার জীবন দশাতেও যেমন যায় মৃত্যুর পরেও যায়, কেমন পর্যন্ত আমরা দোয়া করবো আগামীর সাথে সাথে। তো আজকের মতো এখানেই আমাদের আলোচনা শেষ, আবারও আপনাদেরকে সামনে মাসে দাওয়াত দিয়ে এবং নববর্ষের আগামী আসছে নববর্ষের শুভেচ্ছা জানিয়ে আপনাদেরকে ইসলামিক সেন্টারের পক্ষ থেকে আমার পক্ষ থেকে এই কষ্ট করার জন্য ধন্যবাদ। এবং আপনারা আবারও আমাদের ইসলামিক সেন্টারে আসবেন এই দাওয়া থেকে। আজকের মতো এখানে আলোচনা শেষ করছি। তবে যারা যারা পুরস্কৃত নাম্বার মানে সৌভাগ্যবান ব্যক্তিত্ব তারা ব্যক্তি তারা অবশ্যই আপনাদের এখান থেকে আপনাদের পুরস্কার গ্রহণ করবেন। আর আমাদের আলোচনা এখানে শেষ। বহুল পরিচিত কিতাব কিতাবুত তাওহীদ, এই বইটা বাংলা অনুবাদ আগে হয়েছিল, অত্যন্ত ছোট অক্ষরে পড়া যাচ্ছিল না, নতুন করে এটা ছাপানো হয়েছে। সম্ভবত 4 মাস দাম হবে। আপনারা ইনশাল্লাহ সকলেই একটা করে ক্রয় করার চেষ্টা করবেন ইনশাল্লাহ। এই ভাই এই বইটা আমার মজুর ভাই পাঁচ ইনশাল্লাহ তিনি উপকৃত হবেন বলে আশা করি। মাশাআল্লাহ আমার ভাইও ওই একই কিতাব, অত্যন্ত গুরুত্বপূর্ণ কিতাব।